আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 80 বার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ শরীফ পাঠকারীর 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। জবাজাল কোরআনুল করিমের তেলাওয়াত আমরা শ্রবণ করব, নাথখা ইসলামী ভাই আমাদের সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসাও আমরা করব, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ। জবাজাল সাথে সাথে অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ। জবাজাল আজকের বিষয়ে আমরা ইনশাআল্লাহ জবাজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে গুরুত্বপূর্ণ মাদিনী ফুল শ্রবণ করব। আজকের যে বিষয় ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অসংখ্য নিয়ামতপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এর মধ্যে একটি এমন একটি আমল যা করার মাধ্যমে আমাদের দুনিয়াবী উপকার এবং আমাদের আখেরাতের উপকার, ওই আমল নিয়ে আজকে ইনশাআল্লাহ আজবাজাল আমরা অনুষ্ঠানে আলোচনা শ্রবণ করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم আসুন প্রান্তীয় ইসলামী ভাইরা, আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণের পূর্বে এবং পাঠ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে আদবের সাথে খুব মনোযোগ সহকারে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على
محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله امرا قران الكريم تلاوات শ্রবণ করলাম আজকে যে বিষয়টি আমরা অনুষ্ঠানে আলোচনার বিষয় হিসাবে আমরা নিয়েছি খুবই সহজ একটি আমল, কিন্তু এর ফজিলত, এর সওয়াব, এর প্রতিদান কিন্তু অনেক বেশি। খুবই সহজ একটি আমল যা সবসময় আমরা করে থাকি, তা হচ্ছে ওযু। আসুন আমরা সেই রব তাবারক ওয়া তাআলার আমরা প্রশংসা করব কালামের মাধ্যমে ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ইয়া يَا رَسُولَ اللَّهِ وَسَلَّمَ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ يَا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ دنیا کی ہر آفت سے بچانا مولا عقبا نہ کچھ رنجے دکھانا مولا عقبا میں نہ کچھ رنجے دکھانا مولا بیٹھو جو درے پاک پیمبر کے حضور ایمان پہ اس وقت اٹھانا مولا پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ یا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ تو بھی مالک جالو استھو دیر یا اللہ ہو یا اللہ ہو اللہ یا اللہ ہو یا اللہ تو میسرو জিনো মনো বীরিয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ
বদকার কে মালা দোহ
হয় তোমায় সে প্রিয় সত্তর তর ক্ষমা করে দারকে মালা দো হয় তোমায় সে প্রিয় সত্তর যিনি স্বপ্ন বিদের সরদার ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ হো আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ
আসুন আমরা সবাই অনুষ্ঠানের আলোচনার দিকে আমরা মনোযোগী হই, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারবো। জি হুজুর,
আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওজুর গুরুত্ব বা মাহাত্ম্য।
জি,
আসলে নিঃসন্দেহে ওজুর মাহাত্ম্য গুরুত্ব অপরিসীম।
অপরিসীম
কোরআনে পাকে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনের জন্য নামাজের পূর্বে প্রস্তুতি নেওয়ার জন্য ইরশাদ করেছেন, এবং হাদিসে কারিমাতে অসংখ্য এরকম হাদিস আসছে ওজুর ফজিলত সম্পর্কে। বলা হয়েছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আমার উম্মতিকে যখন আহ্বান করা হবে তখন তাদের হাত পাগুলো চমকাতে থাকবে, সেই হাত পা গুলো যেখানে যে অংশে তারা ওযু করেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিস আছে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দান হবে যেখানে আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলো একত্রিত হবে, সবাই ইয়া নফসি করতে থাকবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি কেমনে চিনে নেবেন, আমাদেরকে কিভাবে খুঁজে পাবেন এত মানুষ সেখানে? আসলে তো বাস্তবিকই পৃথিবীর শুরু থেকে শেষ কত মানুষ, না কোটি 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 কোটি, মানে যার কোন হিসেব মানে আমরা হিসেব করতে পারবো না। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, যার সারাংশ হচ্ছে এই যে অনেকগুলো ঘোড়া থেকে যদি এক কিছু ঘোড়া এরকম থাকে যাদের কপালের মধ্যে চাঁদ, তাহলে কি ওই ঘোড়াগুলো থেকে ওই চাঁদওয়ালা ঘোড়াকে খুঁজে নিতে কষ্ট হবে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আজ বলেন না ইয়া রাসূলুল্লাহ, খুব সহজতর ব্যাপার। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ঠিক তোমরা যে ওযু করবে কিয়ামতের ময়দানে এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো চাঁদের ন্যায় জ্বলতে থাকবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম ওযুর গুরুত্ব, ইনশাআল্লাহ শুনবো এর আমাদের শারীরিক উপকারও আমাদের রয়েছে। ইসলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে যে আমল যে ইবাদত আমাদেরকে উপহার দিয়েছেন এটা আমাদের জন্য একদিকে তো নিয়ামত, অন্যদিকে আলহামদুলিল্লাহ প্রতিটি ইবাদত আমাদের শরীরের জন্য কি।
ইমরান ভাই, ওযুর ব্যাপারটা এরকম আধুনিক বিজ্ঞান এসে,
জি
আধুনিক বিজ্ঞানের অসংখ্য ব্যক্তিরা শুধু ওযুকে নিয়ে গবেষণা করে তারা ইসলাম গ্রহণ করছে।
সুবহানাল্লাহ, কিভাবে তাও আমরা ইনশাআল্লাহ আসব, অপেক্ষায় থাকুন যে আপনার সায়েন্স অর্থাৎ যে আধুনিক বিজ্ঞান আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে যে ওযুর যে নিয়ামত দিয়েছেন এর গবেষণা কিভাবে করলো, এর গবেষণা থেকে কি বের করলো আমরা অনেকেই জানি না। ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আমরা কিছু কলের দিকে যাব, তারপর ইনশাআল্লাহ জবাজাল আরেকজন মোবাইল লিখে দাওয়াত ইসলাম মাশাআল্লাহ আমাদের সঙ্গেই, আমরা ইনশাআল্লাহ ওনার থেকেও আজকের বিষয় ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাদিনা ফুল ইনশাআল্লাহ আমরা শুনবো। যে কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ সাইফুল আক্তার বলছিলাম ঢাকা থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর। তো আজকের বিষয় হচ্ছে ওযুর মহত্ব। তো আমি জানতে চাচ্ছিলাম একজন ব্যক্তি সারাক্ষণ ওযু অবস্থা থাকলে তার কি ফজিলত রয়েছে।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা জানবো। এমনিতে আমরা নামাজের জন্য আমরা ওযু করে থাকি, যদি এই ছাড়াও যদি আমরা ওযু করি তাহলে এর কি ফজিলত তাও ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান ইনশাআল্লাহ শ্রবণ করব। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ সহিমউদ্দিন, আমি ওমান প্রবাসী। ইসলামের মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগদের মোবারকবাদ এবং এরকম অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য আপনার মিডল ইস্টে যান, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় বাংলাদেশি অনেকেই মা বাবা থেকে এখন আলাদা, নিজের নিকট বন্ধু থেকেও, আত্মীয় স্বজন থেকে আলাদা। আমরা যদি আমাদের প্রবাসীদের জন্য যদি আমরা দোয়া না করি তো কে করবে? আমরা প্রবাসীদের জন্য অবশ্যই আমরা কি করব, দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে সেখানে যে উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছেন কর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে রাখুক।
নিঃসন্দেহে তাদের শ্রমের বদৌলতে যারা বিদেশে বসবাস করছে প্রবাসী, তাদের সদকায় আমাদের দেশ উন্নত হচ্ছে,
সুনাম
অর্জন করছি। অবশ্যই এই জন্য আমাদের প্রত্যেকের উচিত তাদের জন্য দোয়া করা, এবং যারা প্রবাসী আছে তাদেরও উচিত হবে এটা, তারা যেন ইসলামের হুকুম আহকামকে মেনে তারাও আমাদের জন্য দোয়া
করে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সঙ্গেই থাকুন।
এটাই বাস্তবতা যে আমি কারো কাছে দোয়া চাই, এবং হাদিসে পাকের মধ্যে আসছে কিন্তু এটা, তুমি এমন মুখ দিয়ে দোয়া করো যে মুখ দিয়ে তুমি গুনাহ করোনি। এর মানেটা কি? এর মানে হচ্ছে এই, অন্যের কাছ থেকে দোয়া চেয়ে নাও। মাদানী যেন একটা উত্তম মাধ্যম,
উত্তম মাধ্যম। আমাদের নাইমুল হায়দার ভাই মাশাআল্লাহ আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে
বিষয়টা নেওয়া হয়েছে আমলের দিকে। আমল, একজন ইমানদার ইমান আনার পরবর্তীতে তার ইসলামী শরীয়ে বিধিবিধান যেগুলো রয়েছে তার জন্য অপরিহার্য হয়ে যায় এগুলো মান্য করা। তার আমলের, যখন একজন ইমানদার ইমান আনার পরে তার আমলের মাধ্যমে তার যে পরিপূর্ণতা হয় সেটার নেকি সে তখনই বুঝতে পারবে যখন কাল কিয়ামতের ময়দানে নেকির প্রয়োজন হবে। আজকে যেহেতু বজু সম্পর্কে, উজুর মহত্ব সম্পর্কে বর্ণনা হচ্ছে, তো আমাদেরকে নামাজ পড়তেই হবে। আর নামাজের জন্য পবিত্রতা, আর নামাজে প্রবেশ করার জন্য তো বজু অপরিহার্য রয়েছে, বজু আমাদেরকে করতে হবে, ফরজ রয়েছে। আর বজু এটা এমন একটা বিষয় রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে এত বড় নিয়ামত, যে কিতাবের মধ্যে আসছে যে কানজুল উম্মানের নবম খণ্ডের মধ্যে আসছে আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে বৎস, সম্ভব হলে সব সময় ওযু অবস্থায় থাকো।
সব সময়?
হ্যাঁ, সব সময়। কারণ মালাকুল মওত ওযু অবস্থায় যার রূহ কবজ করবেন তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেওয়া হয়। এখানে শুধুমাত্র নামাজের পূর্বে বলা হয় নাই, বরং বলা হয়েছে সর্বাবস্থায় উযু রাখার জন্য আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদিনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রেজবিয়ার প্রথম খণ্ডের মধ্যে বলেন, সর্বক্ষণ উযু অবস্থায় থাকা মুস্তাহাব। যেমন নাকি আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমরা পাগড়ি পরলাম, পাগড়ি পরা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা, এরপর মিসওয়াক করা সেটাও সুন্নতে মুবারাকা। কিছু আমল রয়েছে যেগুলো বাহ্যিকভাবে দেখা যায়, প্রকাশ হয়, প্রকাশ সমান। আর ওযু একটা এমন একটা আমল যেটা কার মধ্যে ওযু আছে কিংবা কার মধ্যে ওযু নাই সেটা সহজে বোঝা যাবে না। কেউ একজন ব্যক্তি ওযু করলো, এখন সে কি ওযু অবস্থায় আছে না ওযু অবস্থায় নাই, আমি কি বর্তমানে ওযু অবস্থায় আছি কি ওযু অবস্থায় নাই সেটা অন্যজন বলতে পারবে না, আমি বলতে পারবো। তো ওযু এটা এমন একটা আমল যেটা প্রকাশ্যমান নয়, যেটা ভিতরগত,
স্রষ্টার সাথে আর বান্দার সাথে,
বান্দার সাথে সম্পর্ক। আর আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যে সমস্ত আমলগুলো কবুল হয়, হ্যাঁ বাহ্যিক দৃষ্টিতে যে সমস্ত আমল রয়েছে সেগুলোই করতে হবে, কিন্তু ওযু একটা এমন একটা নিয়ামত যেটা বাহ্যিকভাবে দেখা যায় না, ভিতরগত ভাবে থাকে, আর এটার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আর এটার মাধ্যমে কিভাবে গুনাহ জড়ে যায় যদি বান্দা জানতো, আল্লাহ তাআলার বান্দা, তাহলে তারা উযু করার জন্য সর্বদা প্রস্তুত থাকতো। উযু যদি কোনোভাবে ছুটেও যায় সে আবার উযু করার জন্য বিধি ব্যস্ত হয়ে যেত এবং উযু করার জন্য ছুটে যেত। এমনটা আসছে যে আল মিজানুল কুবরা এর প্রথম খণ্ডের মধ্যে আসছে, হযরত আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাই ইনি বলেন, একথা হযরত সৈয়দানা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফার জামে মসজিদে ওযুখানার মধ্যে তশরিফ নিয়ে গেলেন। তো তিনি এক যুবককে উযু করতে দেখলেন, তো উযু করার সময় দেখতে পেলেন উযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ থেকে স্বাভাবিকভাবে পানির ফোঁটা প্রবাহিত হয়, তো পানি ঝরতে দেখলেন। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, হে বৎস, তুমি মা বাবার নাফরমানি থেকে তওবা করো। তখন সে যুবকটি বলল, হুজুর আমি তওবা করলাম। তখন অন্য আরেকজন যুবকের দিকে যখন দৃষ্টি দিলেন তখন দেখলেন তার বজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানির ফুটা ফুটা জড়তে রাখলেন। তাকে বললেন, হে আমার প্রিয় ভাই, তুমি বেবিচারের গুণা থেকে তওবা করো। ওই লোকটি বলল, আমি বেবিচারের গুণা থেকে তওবা করলাম। এরপর অন্য একজন লোকটিকে দেখলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বললেন যে তুমি মদ পান করা এবং গান বাজনা শ্রবণ করা থেকে তওবা করো। লোকটি বলল, আমি তওবা করলাম। এভাবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাশফ এর শক্তি দান করেছিল। এই কাশফের মাধ্যমে ইনি যখন কোন ব্যক্তি বজু করত, উজুর মধ্যে যে মানুষের মধ্যে যে গুনাহ রয়েছে, গুনাহগুলো ঝরে যাওয়া, এগুলো তিনি দেখতে পেতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরিয়াদ করল, মাওলা তুমি আমার কাশফের শক্তিটা উঠিয়ে নাও। কারণ যারা আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি, তারা অপরজনের গুনাহ, অপরজনের ত্রুটিগুলো যখন তাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে যায়, তখন তারা সেটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। সেজন্য কাশফের মতো মহা নিয়ামত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন যে মাওলা এটা উঠিয়ে নাও। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, স্বাভাবিকভাবে আমরাও ওযু করি, আমিও করি, আপনিও করি, সবাই করে ওযু। কিন্তু ওযুতে যে কিতাবের মধ্যে আসছে ওযু করার মাধ্যমে, যে হাত দৌত করার মাধ্যমে হাতের গুণা, মুখমণ্ডল দৌত করার মাধ্যমে মুখমণ্ডলের গুণা, এভাবে কুলি করার মাধ্যমে মুখের গুণা, জবানের গুণা, পা দৌত করার মাধ্যমে পায়ের গুণা, যে ঝরে যাওয়ার যে ঘটনা যে কিতাবের মধ্যে আসছে, সেটা বাহ্যিকভাবে হয়তো আমরা দেখি না, কিন্তু আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা এনাকে কাশফ দিয়েছেন, কাশফের শক্তির মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন কিভাবে গুনাগুলো জড়ে যায়। এটাই প্রতীয়মান হয় এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, ওযু করার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে
দিচ্ছেন। সুবহানাল্লাহ, সদা সর্বদা ওযু অবস্থায় থাকা বড় সৌভাগ্যের বিষয়। আসলে যখনই আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে ওযুর ফজিলত, সর্বদা ওযু অবস্থায় থাকার যে বরকত যখনই শুনতে পাই, তখনই মন চায় যে সবসময় কি থাকি, ওযু অবস্থায় থাকি। আর বিশেষ করে দাওয়াত ইসলামের মাদানী মহলে এর যে আলোচনা, ব্যাপক আলোচনা হয়, এর কারণ হচ্ছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরি দামাত বারাকাত মালিয়া আমাদেরকে নেককার হওয়ার জন্য, ওযুর মাধ্যমে একজন মানুষ নেককার হতে পারে, যে তার নেক আমলের মধ্যে কি হয়, উন্নতি হয়, তিনি আমাদেরকে যে মাদানী নামত আমাদেরকে তোহফা দিয়েছেন। এই মাদানী নামতের মধ্যে 39 নম্বর প্রশ্ন, যে শুরুতে আমরা আমাদের নাইমুল হায়দার ভাই থেকে যে আমরা হাদিস মুবারকা শুনলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলে, বর্ষত যদি সম্ভব হয় সব সময় ওযু অবস্থায় থাকো। আমির আহলে সুন্নাহ এখানে প্রশ্ন আকারে দিয়েছেন, আপনি কি আজকে দিনের অধিকাংশ সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করেছেন ছিলেন? তাহলে আলহামদুলিল্লাহ, যদি এই মাদানী ইনামত যদি আমাদের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ জবাজাল সদা সর্বদা ওযু অবস্থায় থাকার উৎসাহ উদ্দীপনা ইনশাআল্লাহ আমাদের মাঝে সৃষ্টি হবে।
আসলে ইমরান ভাই, আমরা যদি একটু খেয়াল করি, বর্তমান মুসলমান যারা রয়েছে, আমরা যদি একটু খেয়াল করে দেখা যায়, যদিও বা ওযু করে না, কিন্তু ওযুতে সংগঠিত যে সমস্ত কাজ করতে হয় অধিকাংশ কিন্তু করে থাকে। ওযুর নিয়তটা না থাকার কারণে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে, সাথে সাথে ওযুর ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে।
যেমন ঘুম থেকে উঠে,
কিন্তু ঘুম থেকে উঠলো
ফ্রেশ হয়,
ওঠার সাথে সাথে সে কুলি করছে, মুখ ধুচ্ছে, হাত পা ধুতো করছে, কিন্তু ওযুটা করলো না, অর্থাৎ ওযুর নিয়ত করলো না, যে ধারাবাহিকতা রয়েছে, নিয়ম কানুন রয়েছে, সেটা থেকে সে বঞ্চিত হলো, কিন্তু সে মুখমণ্ডল ধুতো করলো। আচ্ছা, ঠিক কেউ অফিস থেকে আসলো, কেউ কাজকর্ম থেকে অবসর হয়ে যখন আসে, তখন স্বাভাবিকভাবে সে হাত পা মুখ কুলি এগুলো ধুতো কার্য সম্পন্ন করে। এভাবে যদি আমরা একটু দেখতে যাই, যদি কেউ এমনিতে যখন একটু ক্লান্তি লাগে, সে মুখমণ্ডল ধুতো করে, কুলি করে, ওয়াশরুম থেকে আসার পর সে মুখমণ্ডল ধুচ্ছে, কিন্তু ওযুটা করছে না। যদি একটু বুঝতো, ওযুর ফজিলত যদি জানতো, তাহলে সে অবশ্যই ওযু করত, আর ওযু করার মাধ্যমে তার গুণও জড়ে যেত স্বাভাবিকভাবে, আর ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সুন্নাত, সেটাও তার আদায় হয়ে যেত।
যখনই আমরা একটা বিষয় জানতে পারি, এই কাজ করার মাধ্যমে শরীরের এই উপকার স্বাভাবিকভাবে দুনিয়াবী ক্ষেত্রে, তখন কিন্তু আমরা সেই কাজ করার জন্য আমরা আগ্রহী হয়ে থাকি। আসলে যদি আমরা জানি যে ওযু করার মাধ্যমে আমাদের সওয়াব হবে, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের পদমর্যাদা বৃদ্ধি হবে, কিন্তু পাশাপাশি যদি আমরা জানতে পারি যে আসলে এর দ্বারা আমাদের শারীরিক কি উপকার, তখন এই উৎসাহ সবসময় আমাদের মাঝে এই আগ্রহ থাকবে যে আসলে আমি সদা সর্বদা উজু অবস্থায় থাকি। আমরা এ বিষয়ে জরুল ইসলাম
ইমরান ভাই, আমরা বর্তমানে খুব পেরেশানগ্রস্ত মানুষ,
মুসিবত, পেরেশান, টেনশন,
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক বিভিন্ন, আমাদের কাছে অর্থ আসতেছে কিন্তু মনে হচ্ছে যেন এই অর্থ দিয়ে আমরা এই পেরেশান গুলো কিনতেছি। মানে ব্যাপারটা কিন্তু এরকম, একটা সময় ছিল আমরা এক সময় অর্থনীতি প্রবৃদ্ধি ছিল না আমাদের কাছে অত, কিন্তু পেরেশান কিন্তু এত ছিলাম না,
এত ছিল না,
কিন্তু আমাদের কাছে দিন দিন অর্থ আসছে, সাথে সাথে
পেরেশান
পেরেশান আসতেছে।
আহ,
আমরা কি কখনো খোঁজার চেষ্টা করেছি
কারণ কি
পেরেশান, এই যে অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামকে ইরশাদ করেন, হে মূসা আলাইহিসসালাম, তুমি যদি ওযুবিহীন অবস্থায় থাকো আর ওই অবস্থায় যদি কোনো বিপদে সম্মুখীন হও, এর জন্য তুমি তোমাকেই তিরস্কার করবে। এর মানেটা হচ্ছে এই যে যদি কেউ ওযুবিহীন থাকে তখন যে বিপদে পড়ে সেটা তার জন্য সে দায়ী। আর এর ব্যাখ্যা হচ্ছে এই যে যখন কোন ব্যক্তি ওযু করে চলাফেরা করে তখন আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি সফরে বের হচ্ছি, অফিসে বের হচ্ছি, ব্যবসায় বের হচ্ছি, লেখাপড়া করার জন্য বের হচ্ছি, কোনো না কোনো কাজে কিন্তু আমরা বের হয়েছি। তা আমরা কে চাই না আল্লাহ তাআলার দয়া? মুসলমান মানেই আল্লাহ তাআলার দয়া চায়,
হেফাজতে থাকতে চায়, নিরাপদে থাকতে চায়,
নিরাপদে থাকতে চায়। তো আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, আখিরাতে তো আছেই, ওটা বোনাস, দুনিয়ার যে ফায়দা,
জি,
দুনিয়ার ফায়দার জন্য, দুনিয়ার লাভের জন্য আমরা নিয়ত করে নিব, সেটাও সওয়াবের নিঃসন্দেহে, পাশাপাশি দুনিয়ার এই বিপদ থেকে হেফাজতের জন্য আমরা যেন প্রতিনিয়ত ওযু করি। ওযুর ব্যাপারে এসেছে আধুনিক বিজ্ঞান, যে জার্মানিতে একটি সেমিনার হয়েছিল, সেখানে ডিপ্রেশন, মানসিক রোগ, যেটা পাগল হয়ে যায় এক পর্যায়ে গিয়ে, সেটা কি হয়, পাগল হয়ে যায় মানুষের মস্তিষ্ক, নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায় ডিপ্রেশনের শিকার। প্রথমে আস্তে আস্তে মানসিক রোগী থাকে, সে পর্যায়ক্রম বাড়তে বাড়তে ওই পর্যায়ে পৌঁছে যায়। তো এরা যখন ওই গবেষণা করা হলো, গবেষণা করা হলো এবং তুলনামূলকভাবে সারা পৃথিবীতে যখন গবেষণা করা হলো যে ইসলামিক কান্ট্রিগুলোতে মুসলমান দেশের মধ্যে মেন্ট্রাল এর সংখ্যা, পাগলের সংখ্যা কম,
কম
লোক সংখ্যার আনুপাতিক হারে,
কারণ
তো যখন এটা নিয়ে গবেষকরা গবেষণা করলো তখন তাদের চিন্তা ব্যাপার কি, এত পার্থক্য, পার্সেন্টেজ আছে না যে 10% আর 2%, অনেক পার্থক্য, কারণ কি? খুঁজে যখন নাকি খোঁজা হলো, তো এক গবেষক এক ইসলামিক রাষ্ট্রের মধ্যে আসলো,
জি,
আসার পর সে গবেষক যারা তারা কিন্তু একটু খুব সবকিছু দেখি করে, কিছু ধুলি জমে আছে, কেন জমে আছে এটা নিয়ে গবেষণা করে, মানে তাদের গবেষণাটা কিন্তু একটু ব্যতিক্রম হয়। তো সে ঘুরতেছে ঘুরতেছে এক মসজিদের সামনে সে গেল, হঠাৎ করে দেখলো লোকজন ওযু করতেছে,
হাত ধুতো করছে, কুলি করছে, নাকে পানি
টোটাল ওযুর টোটাল যে বিষয়টা,
জি,
দেখার পর সে ই করলো, কি ব্যাপার, পানির ব্যবহার, পানির ব্যবহারের পরে সে এটাকে নিয়ে যখন গবেষণা করলো,
ধারাবাহিকতা কেন,
হ্যাঁ, ধারাবাহিকতা একটার পর একটা একটার পর একটা দেখার পর তার কাছে এটাই রেজাল্ট হলো যে যে প্রতিনিয়ত এই পানিকে ব্যবহার করবে, এবং এটার একটা পদ্ধতি যে প্রথমে হাত ধোয়া,
জি,
তারপর কুলি করা, তারপর নাকে পানি দেয়া, তারপর মুখমণ্ডল ধোয়া, তারপর হাত ধোয়া, মাসেহ করা, পা ধোয়া, এটা যদি উল্টা কেউ করে এটার ক্রিয়া প্রতিক্রিয়া আছে। কিন্তু এই যে মেনটেন, এই যে যখন আমরা হাতটা যদি না ধুয়ে, প্রথম পদ্ধতি থাকতো কি, তুমি মুখ ধোও, হয়তো আমার হাতটা ময়লাযুক্ত থাকতো, ওই ময়লা সহ আমার মুখে পৌঁছে যেত।
এখানে আরেকটা বিষয়, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং ফরজ যদি আমরা একটু গবেষণা করি, এমন ভাবে একটার সাথে একটা রিলেটেড, যেগুলো আধুনিক বিজ্ঞান এবং সায়েন্স যদি গবেষণা করে তাহলে তারাও বিস্মিত হয়ে যায়, এটা কি রকম, যে আমরা যদি খেয়াল করি উজুতে চারটা ফরজ আছে, মুখমণ্ডল ধৌত করা, দুহাতের কোন পর্যন্ত দোয়াত করা, মাথার চার ভাগের একবার মাসা করা, এরপর উভয় পায়ের টাকনি সহ দোয়াত করা। এখানে কিন্তু প্রথমে কুলি করা দিতে পারতো, কিন্তু কুলি করা চলেছে সুন্নতের মধ্যে। এই চারটাকে ফরজকে কার্যকরী করার জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর মধ্যে 12টা সুন্নাত দিয়ে দিয়েছে। যেমন নাকি কেউ কুলি করবে, আসলে যদি কেউ প্রথমে যদি নিয়ে কুলি করতে যায় তাহলে একটু আপনি চিন্তা করেন, সেই কুলিটা হয়তো ওই পানিটা হয়তো ময়লা যুক্ত হতে পারে, কিংবা হাতের মধ্যে যদি ময়লা থাকে ওই ময়লা সব পেটের মধ্যে যেতে পারে।
সেটাই আমি আজ করছিলাম যে প্রথমে হাত ধোয়ার হিকমতের উদ্দেশ্য এটাই যে প্রথম হাতকে পরিচ্ছন্ন করা।
হাত তো দিছে, এরপর কিলাল করা সুন্নাত দিছে, হাত হাত পা কিলাল করা, কিলাল করার মধ্যে ময়লা দূরীভূত হয়ে যাচ্ছে। এরপর কি দিছে, আচ্ছা এরপর মেসওয়াক শরীফ দিছে, মেসওয়াক করার মাধ্যমে দেখা যাচ্ছে কি তাও দাঁতের পরিচ্ছন্নতা আস্তে আস্তে কুলি করছে। আচ্ছা যখন কোন ব্যক্তি হাতের মধ্যে হাত দৌত করলো, হাতের মধ্যে পানি দিল, ওই পানিটা কতটুকু স্বচ্ছ কতটুকু পরিষ্কার কিংবা অপরিষ্কার সেটা তার দৃশ্যমান হচ্ছে। এরপর কুলি করার মাধ্যমে সে স্বাদটা অনুভব করছে, জিহ্বার মধ্যে লাগতেছে, এই পানিটাকে আসলে ব্যবহার করা যাবে কিনা, উপযোগী কিনা, টেস্ট করা হচ্ছে জিহ্বা দ্বারা। আচ্ছা চোখ দ্বারা দেখা হলো, টেস্ট করা হলো, এরপর কি হচ্ছে,
গন্ধ ঠিক আছে,
এটা স্বাদ গন্ধ ঠিক আছে কিনা, এর নাকের মধ্যে দেওয়া হচ্ছে, নাক পরিষ্কার হচ্ছে এটার,
তবে আবার
গন্ধযুক্ত কিনা
এই উদ্দেশ্যে কিন্তু আবার এটা করানো না,
মানে
বলা হচ্ছে
সুন্নতের মধ্যে কি আছে।
জি জি জি।
আচ্ছা দেখা যাচ্ছে নাক পরিষ্কার যখন দেখা হলো, তাহলে দেখা হলো পরিষ্কার পানি আছে, সেটা স্বাদ ঠিক আছে, গন্ধ ঠিক আছে, এরপর পরবর্তীতে স্টেপের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে মুখমণ্ডল দেওয়া তা করা।
আসলে আমাদের ইসলাম আমাদেরকে যে কাজ যে আমল আমাদেরকে দিয়েছেন এর মধ্যে অসংখ্য হেকমত লুকায়িত, যা বর্তমান আমাদের মেডিকেল সায়েন্স গবেষণা করে অনেকেই ইসলামী বিভিন্ন দিকগুলো গবেষণা করে তারা ইসলাম কবুল করেছেন, তারাই বুঝেছেন যে না আসলে এটাই সঠিক।
যে বিষয়টা যখন আমরা জরুরত শরীফ পুরসব পায়খানা টয়লেটে যাই,
জি
সাইন্টিফিক ব্যাখ্যা এটাই, যখন মানুষের শরীর থেকে কোনো পদার্থ বের হয় তখন মস্তিষ্কের এই অংশের তার গরম হয়ে যায়। আর ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে যখনই আমরা টয়লেট হাজত ছাড়ব সেখান থেকে এসে কি করা,
বুজু করা।
আধুনিক বিজ্ঞান বলছে কেউ যদি টয়লেট হাজত সেরে এসে পানি ব্যবহার করে তাহলে তার ডিপ্রেশন মানসিক যে রোগ, এই রোগ হওয়া থেকে সে নিজেকে বাঁচাবে। যখন সে ঘুম থেকে ওঠে, ঘুমানোর ফলে শরীর থেকে এক প্রকারে গ্যাস মুখ দিয়ে বের হয় যা মুখের মধ্যে থাকে, এবং ঘুম থেকে ওঠার পর আমরা হাজত ছাড়ি পুরা, মানে একটার সাথে একটা রিলেটেড ইসলামের মধ্যে। যেমন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমাদের বলা হয়েছে ওযু করা,
ওযু করা,
এরই পাশাপাশি এছাড়াও অন্যান্য সময়েও কিন্তু উদ্বুদ্ধ করেছেন ওযু করে থাকার জন্য প্রতিনিয়ত। আমরা যে সায়েন্স যেটাকে বের করেছে সেটা হচ্ছে পানির ব্যবহারের বিধিবিধান, এবং এই পানি ব্যবহারের সাথে সাথে ওযুর মধ্যে আরেকটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে মেসওয়াক।
সুবহানাল্লাহ,
মেসওয়াক এর ব্যাপারটা, যে মেসওয়াক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অত্যন্ত ভালোবেসেছেন, এবং এরকম বর্ণনা এসেছে যে সাহাবায়ে কেরাম বলেছেন যে সরকার সাল্লাম এটাকে এত ভালোবেসেছেন যে এটা ফরজের পর্যায়ে পৌঁছে যায় কিনা এরকম একটা অবস্থান সৃষ্টি হয়েছে। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিদায় বেলা জাহিরি পর্দার পূর্ব মুহূর্তেও কিন্তু মেসওয়াক শরীফকে করেছেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন প্রথমে মেসওয়াক করতেন, যখন বাহির থেকে আসতেন, আর মেসওয়াক ওযুর একটি অন্যতম সুন্নাত, এবং বলা হয়েছে এর মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াবকে 27 গুণ বৃদ্ধি করে দেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সওয়াবের মাধ্যমে।
আমরা ইনশাআল্লাহ শুনছি ওযুর গুরুত্ব, ওযুর ফজিলত, ওযুর শারীরিক উপকার ইনশাআল্লাহ আমরা আরো শুনবো, যেহেতু মোবাইল থেকে দাওয়াত ইসলামী গণ আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। যারাই মাদিনী চ্যানেলের সঙ্গে, আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে অসংখ্য এলমে দিন শিখার আমাদের সৌভাগ্য হয়। কল রয়েছে, আমরা ইনশাআল্লাহ কল সামিল করবো। অনেকে না শুনতে আগ্রহী, না তো রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ আমরা সামিল করবো। সঙ্গেই থাকুন, প্রথম কল চালিয়ে দিন।
ঢাকাতে বলছি মোহাম্মদ বাসুমিয়া। আজকে বিষয় হচ্ছে উজুর গুরুত্ব, মাশাআল্লাহ দারুণ একটা বিষয়। উজুর গুরুত্বটা আমাদের প্রত্যেকটা মানুষেরই এটা দরকার, খুব দারুণ একটা বিষয়। আল্লাহ তাআলা এই দাওয়াত ইসলামের মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা যে শিখতে পারতেছি আমাদের দ্বারা খুবই উপকৃত হচ্ছি আমরা। তো আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা সাধু আবদ রাখুক। দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ প্রচুর কষ্ট করতেছে, আল্লাহ তাআলা এদেরকে নেক খায়ের দান করুক।
মাশাআল্লাহ, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আরো অসংখ্য ওযু সংক্রান্ত, অসংখ্য মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো। এর মাধ্যমে ইনশাআল্লাহ সদা সর্বদা ওযু অবস্থায় থাকার আমাদের মন মানসিকতা তৈরি হবে। আমরা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি পংক্তি ইনশাআল্লাহ শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা আবার ওই আলোচনাতে ফিরে আসব। জি, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلى الله عليك يا يا رسول الله وسلم عليك يا حبیب اللہ واہ کیا جود و کرم اے شہبتہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا ایک میں کیا میرے عزیان کی حقیقت کتنی مجھ سے سولہ کو کافی ہے اشارہ تیرا پڑی صلی اللہ علیہ کیا رسول اللہ وسلم علیہ کیا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ۔
বাণী দাওয়াত ইসলামী আমির আহল সুন্নতের লিখিত একটি ইস্তেগাসা সকল মিলে এর বাংলা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজিজাবাজ
সুপ্ত ভগ আমার জাগিয়ে দা প্রিয় নবী, সুপ্ত ভগ আমার জাগিয়ে দা প্রিয় নবী, সোনার মদিনা মোরে দেখিয়ে দা প্রিয় নবী, সুপ্ত ভাগ্য আমার জাগিয়ে দা প্রিয় নবী, আবার সবুজ গুম্বজ সেই মিনারের বাহার, আবার সবুজ গুম্বজ সেই মিনারের বাহার, গোস রাজার দোহাই দেখিয়ে দা প্রিয় নবী, গোস রাজার দোহাই দেখিয়ে দা প্রিয় নবী, নিশো নিশো গরিব আমি ছয় আমার মদিনায় যাওয়ার সম্বল দিয়ে দাও প্রিয় নবী মদিনায় যাওয়ার সম্বল দিয়ে দাও প্রিয় নবী শুক্ত ভগো আমার জাগিয়ে দাও প্রিয় নবী যখন হবে তোমার দিদার তখনই হবে আমার তোমার চরণে রাখো নাম মদনী মদিনে ওয়ালে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আবার সবুজ গুম্বজ দেখিয়ে দাও প্রিয় নবী সোনার মদিনা মোরে দেখিয়ে দাও প্রিয় নবী চার খলিফার ওসিলায় আমাকে ইয়া নবী চার খলিফার ওসিলায় আমাকে ইয়া নবী স্বপ্নে তোমারে দিদার করিয়ে দাও প্রিয় নবী আমাকে নবী তোমার দিদার দিয় প্রিয় নবী সোনার মদিনা মোরে দেখিয়ে দাও প্রিয় নবী শহীদে কারবালার দোহাই শাহী অম্বিয়া তোমায় শহীদে কারবালার দোহাই হে শাহী অম্বিয়া মদিনার আশিকাময় বানিয়ে দাও প্রিয় নবী মদিনার আশিকাময় বানিয়ে দাও প্রিয় নবী সুপ্ত ভগো আমার জাগিয়ে দাও প্রিয় নবী ভয় লাগছে আমার জাহান্নামের ওই শিক্ত আগুনকে লাগছে আমার জাহান্নামের ওই শিক্ত আগুনকে ক্ষমার সুসংবাদ শুনিয়ে দাও প্রিয় প্রিয় নবী ক্ষমার সুসংবাদ শুনিয়ে দাও হে প্রিয় নবী সোনার মদিনা মোরে দেখিয়ে দাও বদ মেজাজি ও গুনাহগার এ আতারে রে বদ মেজাজি ও গুনাহগার এ বদ করে অন্তর হলো মুর্দা জিন্দা করে দা প্রিয় নবী অন্তর হলো মুর্দা জিন্দা করে দা প্রিয় নবী সুপ্ত ভাগ্য আমার জাগিয়ে দা প্রিয় নবী সোনার মদিনা মোরে দেখিয়ে দা প্রিয় নবী
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জরুরি ইসলাম ভাইয়ের কাছে যাবে,
কিতাবের মধ্যে আসছে যদি কেউ কন্টিনিউ ওযু করে অভ্যস্ত থাকে সর্দির যে একটা সমস্যা নাক মস্তিষ্ক পানি প্রবাহিত হওয়ার কারণে এই বিভিন্ন যে বাতাস এর ধুলিবালি আল্লাহ তাআলা আমাদের এখানে একটা সেন্সর ব্যবস্থা করে দিয়েছে না নাকের মধ্যে, এই নাক সেন্সর করে মানে সেটাকে টেনে এনে সেন্সর করে যত দূষিত ধুলিবালিগুলো আছে এগুলোকে সেন্সর করে বিশুদ্ধ বাতাসটা আমাদের ভিতরে
বলাছে ভিতরের নাকের ভিতরে যে লোমটা আছে সেটা ফিল্টারের কাজ করে,
ফিল্টার সেন্সর ফিল্টার কাজ করছে না। তো যখন কেউ পানি দিচ্ছে ওইটা সতেজ হচ্ছে এবং ঠান্ডার যে দোষ আমরা বলি না ঠান্ডার দোষ এই সমস্যাটা হয় যে কন্টিনিউ ওযু করে না। হ্যাঁ বলবেন যে এখন একজন মাদানি চেন এখন ফোন করবে যে হুজুর আমি তো ওযু করি সব সময় আমার ঠান্ডা, আপনি ছোট সময় থেকে ওযুতে অভ্যস্ত ছিলেন না, হয়তো কিছুদিন হয়েছে আপনি অভ্যস্ত হয়েছেন বিদায়টা হচ্ছে, কিন্তু হাদিসে পাকের মধ্যে এটা আসছে যে ব্যক্তি কন্টিনিউ ইমরান ভাই ওযু রাখবে তার মুখস্থ শক্তি, আমরা আমাদের বাচ্চাদের মুখস্থ শক্তি নিয়ে চিন্তা করি না পরীক্ষা কামিয়াবির জন্য, ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে স্মরণ শক্তি চারটি কারণ বর্ণনা করেছেন তিনি, এর মধ্যে একটি হচ্ছে সবসময় ওযু রাখা, যে ব্যক্তি সবসময় ওযু রাখবে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আরেকটি বিষয় হচ্ছে এই ওযুর ব্যাপার যেহেতু প্রসঙ্গ চলতেছে যে আমরা ইমান নিয়ে মরতে চাই
আল্লাহু আকবার
নিঃসন্দেহে সবাই, পৃথিবীতে সবচাইতে মূল্যবান মূল্য কি এটার মূল্য নাই, মূল্যহীন যাকে বলা হয় অমূল্য যাকে মূল্য দিয়ে বিচার করা সম্ভব না, কারণ পৃথিবীতে একটা মানুষ সারা জীবন ইবাদত করেছে আল্লাহ তাআলা মাফ করুক যদি মৃত্যুর সময় সে বেঈমান হয়ে যায় সবকিছু শেষ, পৃথিবীতে সে পুরো পৃথিবীতে মানে প্রেসিডেন্ট ছিল কিন্তু মৃত্যুর সময় তার ইমান হারা তো চিরদিনের জন্য সে জাহান্নামী। তো বলা হয়েছে ইমান হেফাজতের একটি মাধ্যম হচ্ছে সব সময় ওযু অবস্থায় থাকা,
সুবহানাল্লাহ। অন্য জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দুইটা হাতিয়ারের কথা বলেছেন,
সুবহানাল্লাহ।
আমরা অনেকে হেফাজতের জন্য কি করেন বিভিন্ন ধরনের হাতিয়ার অনেকে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাতিয়ার আমাদেরকে উপহার হিসেবে আমাদেরকে দিয়েছেন ওই হাতিয়ারটা কেমন, অবশ্যই ওই হাতিয়ার এমন হবে যে হাতিয়ারের মাধ্যমে আমাদের ভালো নিরাপত্তা অর্জিত হবে মানে
রূহানিয়াতভাবে প্রোটেক্ট
প্রোটেক্ট। তো সেই হাতিয়ারটা কি আমরা অনেকেই জানি না, আমাদের আসল হাতিয়ার মুসলমানদের আসল হাতিয়ার কি তার হেফাজতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুসলমানদের হাতিয়ার হচ্ছে দুইটি, নাম্বার এক ওযু, নাম্বার দুই দোয়া।
সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে সম্পদ থাকলে আমরা প্রোটেক্ট, আমি সম্পদশালী কিংবা দুনিয়াবি ক্ষমতাশীল আমি গভর্নমেন্ট থেকে আর্মস চেয়ে নিই, আর্মস দেশ তার সাথে গার্ডম্যান থাকে কিংবা নিজেরাও রাখি, কিন্তু আল্লাহর নবী সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমরান ভাই ওই মহান সত্তা
আল্লাহ,
যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হাকিকি জ্ঞান অর্জন করে সৃষ্টি জগতের মাঝে বিতরণ করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
এতে কোনো সন্দেহ নেই। তো আমরা যদি হাকিকি প্রোটেস্ট চাই, হাকিকি হেফাজত চাই, দুনিয়ার আর্মস আমাকে মুক্তি নাও দিতে পারে,
নাও দিতে পারেন,
কিন্তু আল্লাহর নূরানি ফেরেশতারা যখন আমাকে গার্ড দেবে,
গার্ড দেবে
আল্লাহর নূরানি ফেরেশতারা, হ্যাঁ, যারা অর্থশালী আছেন তাদের জন্য এটা মাদানী ফুল, যারা ক্ষমতাশালী আছে যে দুনিয়াবি চেষ্টাগুলি প্রোটেক্ট, কিন্তু আসলে হাকিকাতে ইসলাম ভাইরা, এই যে পৃথিবীতে আমরা যখন মুসলমানদেরকে দেখি, যতই দেখি যে মুসলমান তখনই পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিল যখন তারা রুহানি শক্তিতে বলিয়ান ছিল। দুনিয়াবি জ্ঞানে জ্ঞানী হয়ে কখনো মুসলমান শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে পারে নাই, বরং হাকিকি শ্রেষ্ঠত্বের আসন তখন ছিল যখন তারা হাকিকি প্রোটেকশন অর্জন করেছে। তা আমরা যেন এই সময়টাকে অর্জন করি, যেন আমরা প্রত্যেকেই ওযু, বড় কঠিন কিছু না,
একেবারে সহজ একটা কাজ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কানেক্ট,
সুবহানাল্লাহ,
এবং আল্লাহ তাআলা তাকে এমন কিছু নিরাপত্তা দান করে সে বুঝতেও পারে না। যেমন নাকি এই ওযু সম্পর্কে কিছু ফজিলত আমরা জানা দরকার, যেহেতু যখন মানুষ এটার ফায়দা জিনিসটা সামনে
পাবে,
সামনে থাকবে, তো এটা পাওয়ার জন্য বেদি ব্যস্ত হয়ে যাবে। আজকে আমরা অনেকে মনে করে উজু করাটা এমনিতে মনে হয় নামাজের আগে শুধু উজু করবে, এমনটা নাই, বরং তো আমাদের ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, ইনি বলেন কোন কোন আরেফিন এটাই বলেছেন যে সর্ব অবস্থায় উজু অবস্থায় যাতে থাকে, কেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে কিছু ফজিলত লাভ করবে। এইসব ফজিলতের মধ্যে নাম্বার এক হচ্ছে ফিরিস্তাগণ তার সঙ্গ লাভ করার জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহর ফিরিস্তারা উযু অবস্থায় যে ব্যক্তি আছে তার সঙ্গ লাভ করার জন্য ইচ্ছা পোষণ করছে।
আচ্ছা,
এদের কলম তার নেক আমলগুলো লিখতে থাকে, শুধু নেকি আর নেকি, ফিরিস্তারা নেকি আর নেকি লিখতে থাকবে। আচ্ছা, তার অঙ্গগুলো তাসবিহ পাঠ করতে থাকে। আচ্ছা, এই যে আজকে আমাদের তাকবীরে বলা নামাজ ছুটে যাওয়ার একটাই কারণ হচ্ছে উযুর মধ্যে ভিড় লাগানোর লম্বা লাইন। তো বলা হচ্ছে যারা ওযু অবস্থায় থাকে সর্বক্ষণ তাদের জন্য লম্বা লাইনের মধ্যে ভিড় লাগাতে হয় না, তারা তাকবীরে ওয়ালা পাওয়ার যে ফজিলত সেটা
পরিপূর্ণ জামাতের সাথে নামাজ,
পরিপূর্ণ নামাজ। আচ্ছা, আমরা যে ঘুমাই নিদ্রা যাই, তো উযু অবস্থায় থাকলে কি নিদ্রা গেলে মহান আল্লাহ তাআলার নির্দেশে কিছু ফেরেশতা এমন রয়েছে যারা তার পাহারার মধ্যে নিয়ে যেতে থাকে, তাদের কাজ কি যারা তাকে মানব এবং দানবের ক্ষতি থেকে রক্ষা করে, স্পেশাল ফেরেশতা আল্লাহ তাআলা।
কিন্তু দেখেন আমাদের অভ্যাসটা কি নাইম ভাই, আমরা যখন ঘুমাতে যাই ঘুমানোর পূর্বে টয়লেট সারি, কিছু সংখ্যক যারা মুত্তাকি আছে তারা কিন্তু করে। তো আমি যদি আমার রাতটাকে ভালোভাবে অতিবাহিত করতে চাই, আমি যদি আমার রাতটাকে এবাদতে সামিল করতে চাই, আমি যদি আমার রাতটাকে জিন, যে বলা হলো না,
মানব এবং
মানব মানুষের অনিষ্ট থেকে, খারাপ থেকে এবং
জিনের
জিনের অনিষ্ট থেকে বাঁচতে চাই, তাহলে প্রোটেকশন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে আমাদেরকে,
আল্লাহ তাআলার ফেরেশতারা পাহারা দিবে।
কেন এখন আমাকে পোশাক দেওয়া হয়েছে যে তুমি রোদরে যাবা, এই পোশাকটা পরো, রোদরে তাপ লাগবে না। এখন যদি আমি পোশাক খুলে রোদরে যাই, দোষ টাকার আমারই।
খুব সুন্দরভাবে লেখেন, যদি কোনো ব্যক্তি এই দুইটা হাতিয়ার তার সাথে থাকে তাহলে অন্যের সাহায্য তার প্রয়োজন হবে না। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমনভাবে হেফাজত করবে, যেমন আমরা আর্থিকভাবে হোক বিভিন্ন ক্ষেত্রে আমরা কি অন্যের মহতাজ হয়ে যাই,
যেভাবে এখন মানে এটিএম কার্ডটা সঙ্গে রাখতে হবে, বিপদ পড়লে আমি কার্ড দিয়ে টাকা চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই যে আমি বললাম নিরাপত্তার কথা বললাম, এরপর আরো আসছে যে তার যদি মৃত্যু আসে মৃত্যু যন্ত্রণা আসানি হবে, ইজি হয়ে যাবে। আরো আসছে ফজিলত কি, সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নিরাপত্তা লাভ করবে,
সবসময় নিরাপদ থাকবে, সবসময়
ওই হাদিসের একই এক এবং বিভিন্ন ব্যাখ্যা অবস্থান, মূল বক্তব্য মূল মৌলিক ব্যাপার একটাই যে আমরা সবসময় নিরাপত্তার চাদরে আবদ্ধ থাকবো।
দর্শক শ্রোতা, আমরা আসলে আমরা সকলেই চাই সবসময় আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে আমরা থাকার জন্য, শান্তির মধ্যে আমরা থাকার জন্য। আজকের যে বিষয় মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আলহামদুলিল্লাহ আমরা শোনার সৌভাগ্য হচ্ছে, এর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে এটাই, যদি আমরা নিরাপদে থাকতে চাই, শান্তিতে আমরা থাকতে চাই,
সওয়াব
অর্জন আমরা করতে চাই, তাহলে আমরা ওই অবস্থায় আমরা থাকি।
আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি যদি আমরা দেখি, তাহলে ওযু করার শিক্ষাও কিন্তু আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন এই কিতাবের মধ্যে আসছে, নাসাইয়ের মধ্যে আসছে, প্রথম খণ্ডের মধ্যে, যে কোন এক বেদেইন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে ওযু সম্পর্কে জিজ্ঞাসা করলো, তখন ওযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, জিজ্ঞেস করলো ওযু সম্পর্কে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওযু করে দেখিয়ে দিলেন তাকে ওযু কিভাবে করতে হয়, এটা শিক্ষা দিলেন। অতঃপর তিনি বললেন, আমি যেরূপ ওযু করেছি ওযু ঠিক সেরূপই, যে এর চেয়ে বেশি করবে কিংবা হ্রাস করবে, অর্থাৎ বাড়াবে কিংবা কমাবে, সে খারাপই করলো এবং অত্যাচার করলো। না বেশি ওযুতে বাড়াতে পারবে না কমাতে পারবে, কমালে হয়তো পরিপূর্ণতার ক্ষেত্রে ঘাটতি হবে আর বাড়াতে গেলে পানির অপচয় হবে।
যেমন এখানে একটা উদাহরণ হচ্ছে এরকম, যদি কেউ আমরা অনেকে গরমকালে কি করি, গর্দান মাসে করি না, গর্দান মাসে করতে গিয়ে এরকম করি না, গলা সহ করি,
গলা মাসে
বলা হয়েছে এর ভিতরে হাত ঢুকানো এটা মাকরু, এই অংশটা বৃদ্ধি করা হচ্ছে, এই জন্য মাকরু বলা হয়েছে। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু আমাদেরকে দেখিয়েছেন ততটুকু। তবে হ্যাঁ, এখানে আবার আরেকটি ব্যাপার আছে, হাত এবং পা ধোয়ার ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে যখন ইরশাদ করলেন যে কিয়ামতের দিন ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জ্বলবে, উজ্জ্বল হবে, আলোকিত হবে যারা ওযু করবে, এরপর থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন, যখন তিনি হাত ধুইতেন বেশি করে হাত ধুইতেন, মানে
একটু বাড়িয়ে
বাড়িয়ে বেশি অংশ, পা যখন ধুতু করতেন বেশি বাড়িয়ে। তো জিজ্ঞাসা করা হলো, আপনি এমনটি কেন করেন? তো বলল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইরশাদ করেছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন আলোকিত হবে, এই জন্য আমি এটা করছি।
যেমন নাকি আপনার ফরজ হচ্ছে আপনার
কোনি পর্যন্ত
কোনি পর্যন্ত দোয়া করা, এতটুকু পর্যন্ত। এখন কেউ যদি বরাবর যদি ফরজ আদায় করতে যায়
অনেক সময় হয়তো,
তাহলে তার একটু যদি একটা চুল পরিমাণ যদি
শুকনো থেকে
যায় তাহলে সেটা পরিপূর্ণতা হবে না, ওযু হবে না। তো সেজন্য সাবধানতা অবলম্বন করার জন্য মুস্তাহাব করে দিয়েছেন, মুস্তাহাব অর্থাৎ অর্ধবাহু পর্যন্ত দোয়া করা। তাহলে যদি কেউ অর্ধবাহু দোয়া করে তাহলে
সতর্কতামূলক,
তাহলে সে বুঝতে পারবে যে আমার ফরজটা আদায় হয়েছে। তো মানে বেশি করার ব্যাপারে বলা হচ্ছে,
আমরা কিন্তু নাঈমুল হায়দার ভাই গরমকালে তো মজাই লাগে ওযু করি, ওযু করতে একটু বেশি করেই করি, কিন্তু যখন শীতকাল আসে তখন কি করি, চেষ্টা করি একটু
বেশি বলতে, এত বেশিও না একেবারে পুরো হাত ধুতে হবে পুরো হাঁটু পর্যন্ত,
এটা যেন আমরা না করি, না না
প্রয়োজন সামান্য বেশি,
হ্যাঁ করি আমরা গরমকালে করি, এটা নিষেধ না, বেশি করলে নিষেধ না, কিন্তু শীতকালে যেন আমরা এরকম না করি যাতে আমাদের ফরজ আদায় না হয়, এরকম যেন না করি।
আমি যেটা ঘটনাটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেদুইন আসলো বধূ সম্পর্কে জিজ্ঞেস করার জন্য, অথচ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বধূ সম্পর্কে বলেন না, বরং বধু করে দেখিয়ে
দিয়েছেন,
আমি যেমনটা করেছি
তেমন
এমনই। তাহলে বোঝা যায় ওযুর শিক্ষা দেওয়াটাও আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তো বর্তমানে
মাদানী মহল, আলহামদুলিল্লাহ অনুরোধ করবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহল ইলমে দিনকে আলহামদুলিল্লাহ শিখার একটা উত্তম একটা জায়গা। আমরা অনেকে আমাদের বয়স বড় হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা আমাদের বয়স বেশি, এই মুহূর্তে অত স্কুল মাদ্রাসাতে অত ভর্তি হওয়ার আমাদের সেই সুবর্ণ সুযোগ নেই। দাওয়াত ইসলামী আপনার পাশে, দাওয়াত ইসলামী আপনাকে আহ্বান জানাচ্ছে, আসুন ইলমে দিনকে, আমরা আপনি আসুন ইলমে দিন, আপনি শিখুন যে ওযু আসলে করতে হবে কিভাবে, আমরা যে ওযু করি নামাজ আদায় করি কিভাবে করতে হবে। ইনশাআল্লাহ আমরা দাওয়াত ইসলামী যে মাদানী কাফলা সফর করে, প্রতি সপ্তাহে মাদানী কাফলা সফর করে, আপনি বেশি সম্ভব না হয় কমসে কম তিন দিন আপনি মাদানী কাফলা মুসাফির হয়ে যান। ইনশাআল্লাহ মাদানী কাফলা সফর করুন, মাদানী কাফলা সফরের মাধ্যমে ইনশাআল্লাহ
আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, এল তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এল তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ সদর শরীয়ত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, তোমার কাজে পাতুরি জমিতে নো দেখো ননের মতো, তোমার কাজে পাতুরি জমিতে নো দেখো ননের মতো, তুমি তাকো প্রজ্বলিত আরে নিরাপদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, মদিনা দিন রোশন তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আদম বদর কাদের তোমার সকল কাজে সাথে আছে, আদম বদর কাদের তোমার সকল কাজে সাথে আছে, তুমি হলে ফকিরদের দৌলত তোমার দৌলত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এজন্য মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে বলবো, এজন্যই আসলে আজকে যে আমরা সুন্নতের রঙে রঙিন হয়েছি, নিঃসন্দেহে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা সাহাবায়ে কেরাম কুরবানি, এবং বর্তমান সময়ে যিনি আমাদেরকে এই সুন্নতের নববীর ভালোবাসায় উদ্ভাসিত করেছেন, তিনি হচ্ছেন শেখ তরিকাত আমির হোসেন। আজকে আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনে যাদেরকে এখানে বসা দেখতে পাচ্ছেন, হয়তোবা এই যুবক ছেলেগুলো একসময় এমন ছিল না, আজ যে মহান ব্যক্তিত্বের সৎকার এখানে বসে আছে তিনি আর কে হনন, তিনি হচ্ছেন শেখ তরিকাত আমির আহলে সুন্নাত।
আলহামদুলিল্লাহ,
আমরা যদি নিয়ামতের শুক্রিয়া না করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বলা হচ্ছে কেড়ে নেবে, আর যদি শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। এই জন্য আমরা প্রতিটি কাজের সাথে, যার সাদকায় আমরা পেয়েছি সুন্নতে রসুল, যার সাদকায় আমরা এবাদতের মাঝে আসতে পেরেছি, সেই আমির আহলে সুন্নাতের শুক্রিয়া জ্ঞাপন।
এই মাদানী চ্যানেলের যে বড় নিয়ামত,
আলহামদুলিল্লাহ, এই যে আজকে মাদানী চ্যানেল, আজকে মাদানী চ্যানেল বসে ঘরের মধ্যে বসে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখছি, আসলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই চ্যানেল, মাদানী চ্যানেল আপনার এই চ্যানেল, আমি বলবো এটা আপনার চ্যানেল, হ্যাঁ আপনার চ্যানেল, আপনি ভালোবাসেন এটা আপনার চ্যানেল, আপনার এই চ্যানেল আজকে অসংখ্য ঘরের মধ্যে ঢুকে বেহায়াকে হায়াওয়ালা বানিয়ে দিচ্ছে, বেপর্দা বোনকে পর্দাওয়ালা বানিয়ে দিচ্ছে, বেনামাজিকে নামাজি বানিয়ে দিচ্ছে। তো আমি আপনাকে অনুরোধ করব, আপনার এই চ্যানেল একে চালিয়ে রাখার দায়িত্ব আপনার, ঠিক না? যে এই মাদানী চ্যানেল, আপনারা জানেন এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, এক একদিন মাদানী চ্যানেল পরিচালনার জন্য কত টাকা, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, বছরে কোটি কোটি টাকার প্রয়োজন। প্রিয় আশিকে রাসুল, এই অর্থ কে যোগান দিবে? আমি এবং আপনি, আপনি এবং আমি, আমাদের মাধ্যমেই কিন্তু এই মাদানী চ্যানেল পরিচালিত হচ্ছে। আপনার দাওয়াত ইসলামীর সাদকায় আছে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ হাজারো হাজার ছাত্র ভাই আজকে হাফেজে কোরআন হচ্ছে, আলিমে দিন হচ্ছে। তো আমি অনুরোধ জানাবো এই জন্য যে আলহামদুলিল্লাহ, কারণ দাওয়াত ইসলাম ইমরান ভাই এটা তো আমার সংগঠন, আমাদের সংগঠন, ঠিক না? আমি যদি না সাহায্য করি কে করবে?
যেমন নাকি আজকে আমরা ওয়াজু সম্পর্কে শুনলাম, মাদানী চ্যানেলের মাধ্যমে লাখো ঘরের মধ্যে এই ওযু সম্পর্কে
আমল করবে,
হয়তো আগে কেউ করতো, নামাজের আগে করতো, করতো না, আজকে হয়তো অনেকে নিয়ত করেছে আমরা সর্বক্ষণ উজু অবস্থায় থাকবো। যতগুলো ইসালে সব আসবে সবগুলো যারা মাদানী চ্যানেল স্পন্সর হবে কিংবা মাদানী চ্যানেল সহযোগিতা করবে তারা সবাই সব পাবে।
আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলকে, শেখ তরিকাত আমির আল সুন্নাতকে মোবারকবাদ, বড় নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দিক। আমরা আজকের অনুষ্ঠানে দেখতে দেখতে একেবারে শেষের দিকে ইনশাআল্লাহ জবাজাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম এর মাধ্যমে, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শেষ করব। আসুন আমরা আদবের সাথে, শ্রদ্ধার সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম পেশ করি।
شمع بزم ہدایت پلا کو سلم غوث اعظم امام تقا ونقا غوث اعظم امام تقا ونقا جنوائے شان قدرت پلا کو سلام مصطفی جان جان رحمت پہ لاکھوں سلام، شمع بزم ہدایت پہ لاکھوں سلام، ڈال دی قلب میں عظمت مصطفیٰ، ڈال دی قلب میں عظمت مصطفیٰ، سیدی اعلی حضرت پہ لاکھوں سلام، جن کے ہر ہر ادا سنت مصطفیٰ، جن کے ہر ہر ادا سنت مصطفیٰ، ویسے پیر طریقت پہ لاکھوں سلام، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بزم ہدایت پہ لاکھوں سلام.
صلی اللہ علیہ وسلم کے حبیب اللہ، اے مالک مولا، یا رحمان یا رحیم، مدنی چینلের অসংখ্য দর্শক শ্রোতাকে সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছি মাওলা। আল্লাহ মালিক মাওলা ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ জিবাজাল, যারা যে উদ্দেশ্যে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো।
আমিন।
আল্লাহ আমাদের রোগী যারা, অসুস্থ যারা মাওলা, কেউ মেডিকেলে কেউ ঘরে মাওলা অসুস্থ, আল্লাহ তুমি শিফা দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।